بسم الله الرحمن الرحيم.
ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين.
إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة وبشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وخير الأمور عوازمها، وشر الأمور محدثاتها، فإن كل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يوم يكشف عن ساق ويدعون إلى السجود فلا يستطيعون، خاشعة أبصارهم ترهقهم ذلة، وقد كانوا يدعون إلى السجود وهم سالمون. وقال النبي صلى الله عليه وسلم صلوا كما رأيتموني أصلي. رواه البخاري. সম্মানিত উপস্থিতি, যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যার অশেষ কৃপায় এই গুরুত্বপূর্ণ সময়ে দিনের কিছু কথা শোনার জন্য আমরা সকলে সমবেত হতে পেরেছি, এজন্য আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদ ওয়া লাকাস শুকর, দুরুদ ও তাসলিম বর্ষিত হোক শেষ নবী আখিরি নবী, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছিলেন, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন সর্বোত্তম ও উৎকৃষ্ট স্থান দান করবেন। সবাবলী আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানিত মুসাল্লিয়ানে কেরাম, আমি যে বিষয়ে আলোচনা করব, আপনারা ব্যানারে দেখেছেন সালাত, সালাহ অর্থাৎ নামাজ সম্পর্কে। নামাজ এটি একটি এবাদত, গুরুত্বপূর্ণ এবাদত, আমরা সবাই জানি। এ বিষয়ে ওয়াজ নসিহাত আপনারা বহুত শুনেছেন, নতুন করে কিছু আমি দিব এমন কিছু নাই আমার কাছে। তবে আল্লাহর কাছে দোয়া করছি যে আল্লাহ এমন কিছু আমার মুখ দিয়ে বের করিও যা দ্বারা মানুষের উপকার হবে, যা দ্বারা নিজের পরিবর্তন এবং বিশ্বের সকল মানবের দানবের পরিবর্তন ঘটে, যা দ্বারা বুঝতে পারে বা পারি যে সালাত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবাদত, এই এবাদত ছাড়া একটি মানুষ মূল্যহীন, এবং এই সালাতটাকে জেনে আঁকড়ে ধরতে পারি, মূল উদ্দেশ্য এটাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবাই আমরা দোয়া করি এবং মনে মনে ইস্তেগফার পড়ি, এবং আলোচনা মন এবং প্রাণ খুলে শুনি, যাতে করে আমরা এই আলোচনা থেকে কিছু গ্রহণ করতে পারি। আমি একটি আয়াত পাঠ করেছি, আয়াতের নাম্বার অনেক পরে আসবে। একটি হাদিস পাঠ করেছি, অতি শীঘ্রই চলে আসবে ছোট্ট একটি হাদিস। তবে আলোচনার আগেই এ সালাতের কিছু বৈশিষ্ট্য মর্যাদা সম্পর্কে আলোচনা করব। আমি মর্যাদা সম্পর্কে ছোট্ট একটা পুস্তক বা পুস্তিকা লিখেছি কয়েক পৃষ্ঠার, এখানে ৪০টি বৈশিষ্ট্য উল্লেখ করেছি। আমি বই বিক্রির জন্য আপনাদের বলছি না, বইটি এখনো ছাপানো হয়নি, কম্পিউটারে আছে। তো আমি এখান থেকে কয়েকটা বৈশিষ্ট্য নিয়েছি। একজন মানুষ তার একাধিক উপাধি হয় যখন তার যোগ্যতা থাকে। অন্যদিকে আমি বলছি না, মেহরাব থেকে বলছি, যিনি এখানে বক্তব্য দেন, যিনি সালাত পড়ান, উনি হাফেজে কোরআন, কারি, মাওলানা সাহেব, তারপরে আপনার ইমাম সাহেব, অনেক সময় বক্তা সাহেব, খতিব সাহেব, এই করে অনেকগুলো সাহেব ওনার টাইটেল আছে, উপাধি আছে। তো যার যত যোগ্যতা বেশি তার উপাধিও তত বেশি। তবে লিফলেট আর ব্যানারে অনেকগুলো দেখা যায় যে কেবলায়ে কাবা, তারপরে কেবলায়ে আমেরিকা, ব্রিটেন, অনেকগুলো আছে, এগুলো কিন্তু মিথ্যা। প্রকৃত যোগ্যতার ভিত্তিতে একজন মানুষের অনেক উপাধি হয়, এটা হচ্ছে বাস্তব। তো আমরা সবাই জানি যার যত যোগ্যতা তার উপাধি তত বেশি হয়, টাইটেল তত বেশি হয়। সুতরাং এবাদতের মাঝে পৃথিবীতে যত এবাদত রয়েছে সব থেকে বেশি টাইটেল প্রাপ্ত এবাদত সেটি হচ্ছে সালাহ, নামাজ। আমি সামান্য আপনার ৪০টি একত্রিত করেছি, যদি সালাতকে নিয়ে গবেষণা করা যায় এরকম আরো অনেকগুলো বের হবে। তা আমি আগে বৈশিষ্ট্যগুলো আপনাদের সম্মুখে তুলে ধরব। এক নম্বর হচ্ছে তাওহীদের পরে একজন মামেয় মানুষ ইসলামের গণ্ডির ভিতরে, সীমানার ভিতরে প্রবেশ করার পর তার প্রথম যে কাজ, সবথেকে গুরুত্বপূর্ণ যেটা তার উপরে আপনার অপরিহার্য করা হয়েছে ইসলাম আল্লাহর পক্ষ থেকে, সেটি হচ্ছে সালাহ, এক নম্বর। দুই নম্বর হচ্ছে যে তাওহীদের পরে সব থেকে দামি, সব থেকে মূল্যবান এবাদত হচ্ছে আল্লাহর নিকটে, সেটি সালাহ। তিন নম্বর হচ্ছে পৃথিবীতে যতগুলো আমল আছে তার মধ্যে সব থেকে উত্তম আমল হচ্ছে সালাহ। আপনারা মনে মনে ক্যাচ করতে থাকেন বৈশিষ্ট্য কত, একটি এবাদতের কত বৈশিষ্ট্য। আপনি যাকাত নিয়ে গবেষণা করেন বৈশিষ্ট্য পাবেন না, কয়েকটা পেয়ে যাবেন আর তারপরে শেষ হয়ে যাবে। তারপরে এই সালাতকে পৃথিবীতে যতগুলো আমাদের উপরে এবাদত অর্পণ করা হয়েছে, আমাদের আমরা আদিষ্ট এই সমস্ত এবাদতের মধ্যে সব থেকে আপনার ইম্পর্টিং এবাদত সালাহ। এই নামাজকে, সালাতকে আল্লাহ আমাদের উপহার দিয়েছেন বা আমাদেরকে আদিষ্ট করেছেন বা আমাদের উপরে অপরিহার্য করেছেন, এটা স্বয়ং আল্লাহ আসমানের উপরে আর বাকি যতগুলো আছে সব জমিনের উপরে। কত বড় দামি এবাদত, ইনশাআল্লাহ আসতেছে সামনে আসমানের উপরের কথা। তারপরে এই নামাজটি পঞ্চম নম্বর, শুধু আমরা পড়ি না বা আমরা আদিষ্ট না, বরঞ্চ আসমান জমিনের মাঝে যত কিছু রয়েছে সবাই আদিষ্ট এবং সবাই নামাজ পড়ে। মানে সুবহানাল্লাহ, এই সালাত সবাই পড়ে। আপনারা মনে করছেন শুধু মানুষের উপর আল্লাহ চাপিয়ে রেখেছেন, না, আসমানের মাঝে আর জমিনের মাঝে যাহা কিছু রয়েছে সবাই নামাজ পড়ে, সালাত পড়ে, হাদিসে আছে। তারপরে আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মুমিনকে বাচ্চা আসার পর সর্বপ্রথম যে আদেশ করতে বলেছেন, দিতে বলেছেন, সেটি হচ্ছে সালাতের আদেশ। আর কোন কিছু আদেশ দেননি, বলেছে সালাত পড়ে যাও। এটি আমাদের ৬ নম্বর গেল। ৭ নম্বর হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মারা যান শেষ নিঃশ্বাসের সময় যে ওসিয়ত করেছিলেন সেটি নামাজের, সালাতের ওসিয়ত করেছিলেন। সালাতের বৈশিষ্ট্য এবং কত গুরুত্বপূর্ণ ইবাদত, আপনি প্রত্যেকটি ক্ষেত্রে একটু একটু করে গবেষণা করবেন, নিজের বিবেকটাকে কাজে লাগাবেন, তাহলে হবে। শুনলেন, গবেষণা করলেন না, কাজে লাগালেন না, এটি থাকবে না, হাওয়া ভাবে উড়ে চলে যাবে। আপনি চিন্তা করেন, নবী করিম সাল্লাম যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিনিধি হিসাবে পৃথিবীতে কেয়ামত পর্যন্ত আনেওয়ালা বান্দার জন্য একেবারে মডেল হিসাবে প্রেরণ করেছিলেন, তার শেষ বাণী ছিল আপনার আসসালা আসসালা। সুবহানাল্লাহ। তারপরে দুই শ্রেণীর মানুষ, অর্থাৎ দুইটি রোগে আক্রান্ত মানুষ, একটা হচ্ছে আপনার মেন্স অবস্থায় যে মহিলারা থাকে, আর দ্বিতীয় হচ্ছে যে আপনার বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর 40 দিন বা যাই হোক আলাল ইখতিলাফ, যে আপনার বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে যে সময়টুকু আছে। এই দুই শ্রেণীর মহিলা ছাড়া পৃথিবীর পুরো মানুষ থেকে নামাজ কিন্তু ক্ষমা নেই, সে যত বড় অসুখে আক্রান্ত হোক না কেন, যত বিপদে থাক না কেন, আপনি গ্রেপ্তার হয়ে গেছেন, পুলিশে হাত কড়া লাগিয়ে দিয়েছে, গাড়িতে নামাজের সময় হয়েছে, আপনাকে ওখানেই নামাজ পড়তে হবে, বলেন সুবহানাল্লাহ, আপনার ওখানে মাপ নাই। আপনি যত বড় বিপদে পড়েন না কেন, আপনাকে সালাত টাইমে আদায় করতে হবে, আপনি আদিষ্ট এই নামাজের আদেশ, এত কড়া পৃথিবীতে কোন ইবাদতের জন্য এত কড়া আদেশ আল্লাহ পাক রব্বুল আলামিন দেননি, এমনকি যুদ্ধের ময়দানে পর্যন্ত সালাত আদায় করতে হবে, সেখানেও আল্লাহ মাফ করেন নাই। তাহলে আপনি চিন্তা করুন যে নামাজ সালাতের কত গুরুত্ব আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুর্বল বান্দাকে কোথাও ছাড় দিচ্ছেন না সালাতের জন্য, অন্য কোন ইবাদতের ব্যাপারে এত আল্লাহ পাক রব্বুল আলামিন কঠোর না, এবং কোথায় এরকম এভাবে আপনার ই করেন নাই, আদেশ করেন নাই। কিন্তু সালাত এমন একটি ইবাদত, আপনি অসুস্থ, আপনি বিপদগ্রস্ত, আপনি যে কোনো অবস্থায় আছেন, যতক্ষণ হুঁশ ঠিক আছে আপনার, দিমাগ কাজ করছে, এতক্ষণ পর্যন্ত আল্লাহকে ভুলতে পারবেন না, আল্লাহকে সিজদা করতেই হবে আপনাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝার তৌফিক দান করুন। তারপরে নয় নম্বর হচ্ছে যে পৃথিবীতে যত ইবাদত আছে কেউ যদি ছেড়ে দেয় তাকে কাফের বলা হয় নাই, কিন্তু নামাজ ত্যাগকারীকে কাফের বলা হয়েছে। অথচ আমাদের এলাকার ওলামারা অনেকেই বলেন যে না, নামাজ ত্যাগকারী কাফের না। তবে আমি লাস্টে যে একমত যে আবদুল্লাহ সালাত আদায় করে না, আমি এ কথা বলতে পারবো না আবদুল্লাহ তুমি কাফের, নির্দিষ্ট করে কথা বলা যাবে না, এটা শরীয়তে অনুমতি নাই। কিন্তু নামাজ সালাত ত্যাগকারী আপনার কাফের, ইসলাম থেকে বের হয়ে যায়, এটি কোরআন এবং সুন্নাহ বলছে। এ বিষয়ে টাচ দিতে পারি কিন্তু বিস্তারিত আলোচনা করা যাবে না। 11 নম্বর নাকি 10 নম্বর হচ্ছে এই দুনিয়াতে সবশেষ আমল যেটা থাকবে সেটা হচ্ছে সালাত থাকবে। বোঝা যাচ্ছে সালাতটা কেয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সর্বপ্রথম এই উম্মত থেকে আমানত উঠিয়ে নেওয়া হবে। আর আপনি দেখেন বাংলাদেশের জমিনে আমানত কিন্তু কোথাও নাই, একেবারেই চৌকিদার থেকে নিয়ে প্রধানমন্ত্রী পর্যন্ত কোথাও আমানত রক্ষা কেউ করে না। আমানতের জায়গায় পিসাব সমস্যায় পড়ে রয়েছেন, আমানতের জায়গায় মুফাসসিরে কেরাম সমস্যায় পড়ে রয়েছেন, আমানতের জায়গায় সব থেকে বড় বড় পণ্ডিত আপনার বিপদে পড়ে রয়েছেন। আমানতটা রক্ষা করা কঠিন হয়ে যাবে, প্রথমে এই উম্মত থেকে আমানত উঠিয়ে নেওয়া হবে, তারপরও যদি কেউ অটুট থাকতে পারেন মনে করবেন যে ইনশাআল্লাহ আপনি সফল একজন মুমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে আমানত ঠিক রাখার তৌফিক দান করুন। আমানতের বিষয়টা হয়তো বুঝাইতে সক্ষম হলাম না, কারণ এটা ব্যাপকতা আছে। আপনি ভাবছেন যে কেউ টাকা রাখতে দিল আমাকে, আমি তো ঠিক রেখেছি, এখানে এক চেরানো পয়সা আমি খাই না, কাউরি মারি নাই। শুধু টাকা রাখা আর দেওয়াটা আমানত না, বহুত আমানত আছে যেগুলো হয়তো আপনি ভাবছেন আমানতই না। যেমন আপনার ছেলের সঙ্গে আপনি খেয়ানত করতেছেন, তাকে দিনের শিক্ষা না দিয়ে ছেলেকে আপনি অন্য শিক্ষা দিচ্ছেন, সেখানেও আপনি খেয়ানত করতেছেন। আমানতের বহুত স্তর রয়েছে, এক জায়গায় ঠিক থাকলে আর এক জায়গায় ঠিক নাই, ওখানেও মুফাসসির সব মুফতি সাহেব বিপাকে পড়ে যাবেন, বিপদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন আমানত রক্ষা করার জন্য। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 11 নম্বর সালাতকে ইমান বলে আখ্যায়িত করেছেন। কোরআনের আয়াতে বলেছেন যে সালাত ইমান, অর্থাৎ সালাতকে ইমান বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। তাহলে বুঝা যাচ্ছে সালাত যদি থাকে ইমান থাকবে, সালাত যদি না থাকে ইমান থাকবে না, স্পষ্ট এই আয়াত দ্বারা বোঝা যাচ্ছে। সামান্য একটু ইঙ্গিত পাইছেন আশা করছি। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে পৃথিবীতে সালাত দ্বারা আল্লাহর যত নৈকট্য লাভ করা যায়, পৃথিবীতে কোনো ইবাদত দ্বারা এত নৈকট্য লাভ করা যায় না আপনার। তারপরে হচ্ছে ১৩ নম্বর, যে এই নামাজ মুনাফিক আর মুমিনের মাঝে পার্থক্য করার একমাত্র চাবিকাঠি। এই সালাত দ্বারাই মুমিন আর মুনাফিকের মাঝে পার্থক্য করা যায়। মুনাফিক এশা আর ফজরের নামাজে আসবে না, আর মুমিন দৌড়িয়ে চলে আসবে, তাকে ঘুমে রাখতে পারবে না। এটি হচ্ছে পার্থক্য। এই সালাত একমাত্র নামাজ সালাত রয়েছে যেটি মুমিন আর মুনাফিকের মাঝে পার্থক্য, এবং কেয়ামতের দিনও সেই পার্থক্য করবে। কেয়ামতের দিন মুমিন আর মুনাফিকের মাঝে এই সালাত পার্থক্য করবে। ওই আয়াতটাই পাঠ করেছি, সময় আসলে আয়াতের নাম্বার আসলে ইনশাআল্লাহ বুঝিয়ে দেবো। সে আমি কোরআন এবং হাদিসের আলোকেই এগুলো নোট করেছি, আন্দাজে না। প্রত্যেকটি বৈশিষ্ট্যের পিছনে কোরআন অথবা সহিহ হাদিস দ্বারা প্রমাণ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন। তারপরে আপনার ১৪ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কেয়ামতের দিন উজুর স্থানগুলো একেবারে লাইটের মতো জ্বলতে থাকবে, আলোকিত লাইটিং মতো থাকবে। এই পৃথিবীতে আর কোন ইবাদত নাই যে আপনি ডান হাত দিয়ে যাকাত আদায় করছেন, আপনার ডান হাতে লাইটিং করবে, লাইটিং মারবে, আপনার এটা কিন্তু নাই। আপনি কোটি কোটি টাকা সদকা করে দিচ্ছেন, আপনি দুই হাত দিয়ে দিচ্ছেন, দুই হাতে লাইটের কাজ করবে, এটা কিন্তু নাই, কোথাও নাই, কোন ইবাদত নাই। একমাত্র সালাত যে সালাত আপনি উজু করবেন, আর প্রত্যেকটি অঙ্গ পতন আপনার উজুর, আপনার লাইটিং সেদিন করবে, সেদিন লাইটের কাজ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন। ১৫ নম্বর হচ্ছে, যে ব্যক্তি সিজদা করবে আল্লাহকে, সালাত পড়বে, নামাজ কায়েম করবে, সিজদার স্থানগুলোকে জাহান্নামের আগুনের জন্য হারাম করে দিয়েছেন। কত বড় এবাদত আর কত দামি এবাদত, আপনি একটু চিন্তা করুন। এই সালাত ছাড়া যদি আপনার সন্তান থেকে যায়, এই সালাত ছাড়া যদি আপনার স্ত্রী থেকে যায়, এই সালাত বিহীন যদি আপনার পিতামাতা মৃত্যুবরণ করে, সালাত বিহীন যদি আপনার পাড়া প্রতিবেশী মৃত্যুবরণ করে, আপনার সব থেকে কলজ বন্ধু যদি সালাত বিহীন মৃত্যুবরণ করে, তাহলে আপনি কি কষ্ট পাবেন না? কারণ তাকে জাহান্নাম থেকে কোনো জিনিসে বাঁচাতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন। বিস্তারিত আলোচনা করার সময় নাই, একমাত্র সালাতের অঙ্গ পতন দেখেই জাহান্নাম থেকে ওই জাহান্নামীদেরকে বের করে আল্লাহ জান্নাতে দিবেন। যদি সালাত আদায় না করে তাহলে তার এই জায়গাগুলো থাকবে না, পুড়ে ছারখার হয়ে যাবে, সুতরাং জাহান্নাম থেকে নির্ণয় করতে পারবে না, জাহান্নাম থেকে তাকে বেরও করতে পারবে না। স্পষ্ট হাদিস আপনার রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলবেন যে যাও, মুমিন যারা আছে, যাদের অন্তরে একটু ঈমান আছে, তাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। কিভাবে চিনবেন? বলছে জাহান্নামী যারা রয়েছে এদের মধ্যে মুমিন যারা আল্লাহর কে যারা ডেকেছে, সালাত আদায় করেছে, এদের সালাতের জায়গাগুলো ৭টি জায়গায় সিজদায় বসে, এই ৭টি জায়গা দেখবে জাহান্নামের আগুন স্পর্শ করেনি। বলেন সুবহানাল্লাহ, এত বড় ইবাদত আমার আজকে সন্তানেরা পড়ে না, আমিও পড়ছি কিন্তু আমি জানি না, সিস্টেমে ভুল। আল্লাহ পাক রব্বুল বুঝার তৌফিক দান করুন। সামনে আসলে পারে আশা করি বলা যাবে। তারপরে ১৬ নম্বর হচ্ছে, এই নামাজ অন্যায় অশ্লীল থেকে বিরত রাখে। ১৭ নম্বর হচ্ছে, নামাজ দ্বারা ধৈর্য ধারণ করতে বলেছেন এবং নামাজ দ্বারা আল্লাহর কাছে সাহায্য চাইতে বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, কোরআনে স্পষ্ট রয়েছে। ১৮ নম্বর হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিপদ মনে করতেন, বিপদের সময় দৌড়িয়ে সালাতের দিকে দৌড়িয়ে যেতেন। আমরা বিপদের সময় দৌড়িয়ে ফোন লাগাই পুলিশ স্টেশনে। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন। আমার ভাইয়েরা, ১৯ নম্বর হচ্ছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশান্তি লাভ করতেন এই সালাতের দ্বারা। পৃথিবীতে কোন ইবাদত ছিল না যার দ্বারা প্রশান্তি লাভ করতেন, সালাত দ্বারা প্রশান্তি লাভ করতেন। বাংলাদেশের কিছু মানুষ রয়েছেন, এদের প্রশান্তি নাকি হু হু বলে মাথা ঝোকালে বলে শান্তি পাওয়া যায়। চিন্তা করেন, হাদিসের সঙ্গে কোনো মিল আছে? এরা বলে শান্তি পায় হু হু করলে পারে, এরা নামাজে সালাতে গুলো শান্তি পাওয়া যায় না। বোঝা যাচ্ছে সালাতের রোহ তাদের কাছে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সালাত হচ্ছে আমার চোখের ঠান্ডক। কোন কিছু দেখে আপনার সম্পদ, আপনার দোকান, মার্কেট, আপনার মার্কেট বিশাল মার্কেট, কয়েক কোটি টাকা আপনার মার্কেট থেকে ইনকাম হচ্ছে, আপনি মার্কেটে যখন প্রবেশ করেন তখন আপনার মনে একটা আনন্দ আসে, মনে অনুভব করেন কোটি কোটি টাকা আমার এখান থেকে ইনকাম হচ্ছে, এটি কত বড় না একটা লাভজনক আমার কাজ হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দিয়েছেন, প্রশান্তি একটা লাভ হয়। ওই মার্কেটের দিকে চোখ পড়লে আপনার মুখটা হাসিতে খুশিতে পরিপূর্ণ হয়ে যায়।
এমনই ভাবে যারা খেতি করেন, ক্ষেত দেখলে পারে আপনার পরিপূর্ণতা অর্জন করে। এভাবে যাদের নেক স্ত্রী রয়েছে, নেক স্ত্রীকে দেখলে পারে পরিপূর্ণতা অর্জন করে। এভাবে যাদের নেক সন্তান রয়েছে, সন্তানদেরকে দেখলে আব্বা বলে যখন ডাক দেয় তখন মন তাদের আনন্দে ভরে যায়। এমনই ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলছেন, পৃথিবীতে এমন কোন এবাদত নাই যেখান থেকে আমার প্রাণ চোখ ঠান্ডা হয়, একমাত্র এবাদত হচ্ছে সালাত। এই সালাতের দ্বারা যেটা হয়, সালাতের দ্বারা চোখ নবী করিম সাল্লামের ঠান্ডা হতো, প্রশান্তি লাভ করতেন নবী করিম সাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন। এই সালাত হচ্ছে দাড়ি পাল্লা, এই সালাত হচ্ছে দাড়ি পাল্লা। সালাত যারা আদায় করে, নবী করিম সাল্লাম বলছেন বাকি ইবাদত গালা সে আদায় করতে সক্ষম হবে, আর যে নামাজকে বিনষ্ট করে দেয়, ধ্বংস করে দেয়, বাকিগুলো সে ধ্বংস করবে। যার মাঝে সালাত নাই তার মধ্যে আমানতদারি নাই, যার মধ্যে সালাত নাই তার মধ্যে সততা নাই, যার মধ্যে সালাত নাই তার মধ্যে সত্য নাই, সত্যবাদিত্ব নাই, যার মাঝে সালাত নাই তার মাঝে ভালো বৈশিষ্ট্য বলে কিছুই থাকবে না। বলবেন যে পাওয়া যায়, যে ওটা আপনার মন জয় করার জন্য পাওয়া যায়, মন জয় করার জন্য সে করে, কিন্তু আসলে না। আর নামাজি পাঁচাত্ত সালাত আল্লাহর জন্য যে আদায় করেন, সেই ব্যক্তি যেটা করে এটি সম্পূর্ণ আল্লাহ প্রদত্ত, আল্লাহর পক্ষ থেকে করেন। তারপরে বহু সালাত আদায়কারী যে এমনটি না, বলবেন সালাতের মধ্যে সমস্যা রয়েছে যার কারণে সেটা পাচ্ছে না। যা হোক, এটি হচ্ছে দাঁড়ি পাল্লা। এই সালাত দিয়ে ওজন করা যাবে এই মানুষটির ভিতরে ভিতরে বাইরে ভালো আছে না খারাপ আছে। সালাত যদি থাকে তার ভিতরে বাইরে ভালো আছে, সালাত যদি না থাকে তাহলে সে থাকবে না। কারণ এত বড় একটি আমানত যদি সে রক্ষা করতে না পারে, বাকিগুলো কিভাবে রক্ষা করবে সে? আর কেউ যদি, 22 নম্বর হচ্ছে, কেউ যদি আল্লাহর নিকটে কাউরির মর্যাদা সম্পর্কে জানতে চায়, সেই জন্য তার সালাতের দিকে তাকাই। আল্লাহর নিকটে তার মর্যাদা, তার সম্মান কতটুকু রয়েছে এটা যদি কেউ দেখতে চায়, তাহলে সে সালাতের দিকে জেনে দেখেন। দেখেন ধোকায় পড়ে যায় না। নবী করিম সাল্লাম বলছেন আখিরি জামানায় একদল বের হবে, আর এরা তোমাদের সালাতকে হেউপতি মনে মনে করবে, বলবে যে এরা কিসের নামাজ পড়ে, তাদের সালাতের ব্যাপারে সামনে তোমাদের সালাত এখানে কিছুই মনে হবে না, একেবারে নাথিং মনে হবে। সুতরাং সাবধান থাকেন, কাউরির আবার একেবারে সালাতের অবস্থা দেখে আবার ভুলে যান না। মন ভোলানো সালাত আছে, মন ভোলানো সালাত আছে, মন ভোলা সালাত দেখে আপনি ভুলে যান না। আপনার 23 নম্বর হচ্ছে যে যতগুলো পৃথিবীতে এবাদত আমাদের উপরে আল্লাহ পাক রব্বুল অর্পণ করেছেন, এই এবাদতের সব কিছুইগুলো সালাতের ভিতরে আছে। বিস্তারিত আলোচনা করলে আপনার সবকিছু এখানে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তারপরে আপনার 24 নম্বর হচ্ছে, এটি হচ্ছে সরাসরি আল্লাহর সঙ্গে কথাপতন। এই সালাত, সালাতের মাধ্যমে আল্লাহর সঙ্গে কথাপতন হয়। তারপরে 25 নম্বর হচ্ছে কিয়ামতের দিন বান্দার যে হিসাব নেবেন, সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সালাতের। সালাতের হিসাব যদি আপনি দিতে পারেন, বাকি হিসাবগুলো দিতে সক্ষম হবে। এখানে যদি ফেল হয়ে যান, সব জায়গায় ফেল হয়ে যাবে। আপনার 26 নম্বর হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাত যদি তার ঠিক হয়ে যায়, বাকি আমল ঠিক হয়ে যাবে। সালাত যদি ধ্বংস হয়ে যায়, বাকি আমল তার ধ্বংস হয়ে যাবে। সালাত যদি ঠিক হয়ে যায়, বাকি আমল ঠিক থাকবে। সালাত যদি ঠিক না থাকে, বাকি আমলগুলো ঠিক থাকবে না। তারপরে আপনার 27 নম্বর হচ্ছে যে সালাতের মাধ্যমে সমস্ত গুনাহগুলো একেবারে ধুয়ে মুছে যায়। অন্য এবাদতের মাধ্যমে এমন গ্যারান্টি কিছু নাই। যাকাত আদায় করবেন, মাল পরিষ্কার হবে, আল্লাহর মালের যে হক আছে সেটা আদায় হয়ে যাবে, আরো ইত্যাদি ইত্যাদি ফজিলতের কথা আছে। কিন্তু আপনার সালাত পড়ার কারণে আপনি গুনাহ থেকে মুক্ত হয়ে যাবেন। ইল্লাল কাবায়ের, কবিরা গুনাহ কিন্তু তওবা ছাড়া ক্ষমা হবে না। তারপরে আপনার মুমিনদের কামিয়াবি হচ্ছে ইমানের পরে সালাতের ভিতরে। সালাত যে জাতির মাঝে থাকবে সেই জাতি কামিয়াব হবে, যে জাতির মাঝে সালাত থাকবে না সে জাতি কামিয়াব হবে না। তারপরে এই সালাতটি আপনাকে সমস্ত দুর্বলতা এবং সমস্ত অন্যায়, তারপরে কৃপণতা ইত্যাদি যেগুলো আপনার অপছন্দনীয় কাজ রয়েছে সেগুলোর থেকে বিরত রাখবে আপনাকে। তারপরে এই সালাত হচ্ছে রেজেকের দ্বার উন্মুক্ত করবে। এই সালাত, সালাত যদি আপনি পড়েন, রেজেক আল্লাহ প্রশস্ত করবে। কোরআনে বলছেন যে সালাত তোমরা পড়ো, আমার ইবাদত তোমরা করো, আমি তোমাদের রেজেকের ব্যবস্থা করব। তারপরে আপনার 31 নম্বর হচ্ছে যে দুনিয়ার ব্যস্ততার থেকে সালাতে আপনাকে কিছুটা হলো দূরে রাখবে। সালাত যাদের মাঝে আছে, দুনিয়ার ব্যস্ততা দেখবেন কিছুটা কম আছে, তাদের মধ্যে একটা প্রশান্তি লাভ করছে যে দুনিয়া আল্লাহ যতটুকু দিয়েছে আলহামদুলিল্লাহ, আর দৌড়ানোর দরকার নাই। বাকি জীবনটা আল্লাহর ইবাদত করে যায়। আর যারা নামাজ পড়ে না, খালি দুনিয়া দুনিয়া দুনিয়া, কিভাবে দুনিয়া কোথায় পাবো, খালি দৌড়াচ্ছে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, এই প্রান্তের থেকে ওই প্রান্তে, এই দেশ থেকে ওই দেশ, খালি দৌড়িয়ে যাচ্ছে দৌড়িয়ে যাচ্ছে, দুনিয়া ধরা দিচ্ছে না, অনেক সময় ধরা দিচ্ছে আল্লাহ পরীক্ষার জন্য। তারপরে আপনার 32 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ইসলামের এটি হলো স্তম্ভ, ইসলামের এটি খুঁটি। সুতরাং ইসলামের খুঁটি যদি আপনার মাঝে না থাকে, ইসলাম কিভাবে থাকবে? তারপরে আপনার 33 নম্বর হচ্ছে যে যে সালাতের ব্যাপারে আপনাকে আগে শারীরিক বডি পরিষ্কার, পবিত্রতা অর্জন করতে হবে, তারপরে কাপড় পরিষ্কার হতে হবে, যেখানে সালাত আদায় করবেন সে জায়গাটা পবিত্র হতে হবে, এক কথা জায়গা, কাপড়, বদন, শরীর সবকিছু আপনার পরিষ্কার হতে হবে, পবিত্র হতে হবে। যদি পবিত্র না হয় সালাত হবে না, অন্য ইবাদতের ব্যাপারে এমন শর্ত নাই। এই বৈশিষ্ট্য বুঝতে পারা যাচ্ছে, ইবাদতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। 34 নম্বর হচ্ছে নামাজের জন্য যতক্ষণ পর্যন্ত অপেক্ষা করবেন আল্লাহর রাস্তায় আপনি পহরা দিচ্ছেন। তারপরে 25 নম্বর হচ্ছে আপনার আহাল পরিবারকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আদেশ করেছেন যে আপনার পরিবার পরিজনকে সালাতের আপনি কি করেন, আদেশ করুন, এবং অবিচল থাকার জন্য আদেশ করুন, সালাতের উপর যেন তারা অবিচল থাকে, সালাত থেকে যেন সরে না যায় কোনো সময়ের জন্য। তারপরে আপনার সালাত যখন নাকি আপনার সালাত 36 নম্বর হচ্ছে যে সন্তান যখন জন্মগ্রহণ করে তখন বলছেন যে আজান দিতে হবে, আর যখন সন্তান মারা যাবে তখন নামাজ কায়েম করতে হবে। কি বুঝলাম? যে আপনার সময় অত্যন্ত কম, আজান হয়ে গেছে, একামত হবে, নামাজ শুরু হয়ে যাবে। এর মানে আপনি আসলেন, আজান হলো, আর কিছুদিন পরে আবার নামাজ কায়েম হয়ে যাবে, একামত হয়ে যাবে। মানে এই সময়টা অত্যন্ত কম, কম সময়ের জন্য আপনি দুনিয়াতে এসেছেন। আখেরাতে জীবনটি অত্যন্ত লম্বা, একামত আর আজানের মাঝে যতটুকু সময়, আখেরাতের তুলনাতে এতটুকু না, আরো কম সময় নিয়ে আপনি আমি দুনিয়াতে এসেছি। সুতরাং প্রথমে সন্তান যখন আসে আজান দেওয়া হয়, আর সন্তান যখন মারা যায় তখন নামাজ পড়া হয়। এটি দ্বারা বোঝাচ্ছে যে আপনার সময় অত্যন্ত সংকীর্ণ, আপনার শুরু এই শেষ। সুতরাং নামাজ হচ্ছে এই ইঙ্গিত বহন করছে যে তোমার শেষ কথা, শেষ কাজ হবে তোমার উপর নামাজ, আর নামাজ দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। তারপরে আপনার প্রথম জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, তোমরা কেন জাহান্নামে এসছো? উত্তরে আসবে যে আমরা মুসাল্লি ছিলাম না। কোরআনের আয়াত, আমি বললাম প্রত্যেকটি বৈশিষ্ট্য কোরআন এবং সুন্নাহ সহিহাত থেকে নিয়ে আসা হয়েছে। আপনার 37 নম্বর বলা শেষ হলো, আর একটি আছে এখানে যে এই সালাত যারা পড়বে কেয়ামতের দিন আলোর কাজ করবে, এই সালাত যারা পড়বে কেয়ামতের দিন এই সালাত তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে ওয়াকালতের কাজ করবে, আপনার বিচারক হয়ে, নাকি আপনার বিচারক না, অ্যাডভোকেট হয়ে সেই আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে সুপারিশ করবে যে আল্লাহ এই সালাত নামাজি ব্যক্তি ছিল। সুতরাং এই সালাত আপনারা, আমি আপনাদেরকে এখানে বললাম 38-37 পর্যন্ত, এই 37 পর্যন্ত বৈশিষ্ট্য প্রমাণ করছে, আরো তিনটি আছে সেগুলো আমি নোট করিনি। তো আপনার স্পষ্ট বহন করছে যে সালাত হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত, যার কারণে এর বৈশিষ্ট্য বেশি। আমরা এখন সালাত সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ধৈর্য সহকারে আলোচনা শোনা এবং করার তৌফিক দান করেন। সময় কয়টা পর্যন্ত শেষ হবে? জি, 8টায়। আচ্ছা, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামাজ উপহার দিয়েছেন আরশে আযীমে, যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই সালাত উপহার দেন। কখন উপহার দেন? এখানে কোন সময় নামাজ ফরজ হয় এই নিয়ে মতরক করেছে। কেউ বলেছেন যে বিআসাতের 3 বছর পর, কেউ বলছে 7 বছর পর, কেউ বলছে 10 বছর পর, কেউ বলছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা যাওয়ার 3 মাস পরে, ইত্যাদি ইত্যাদি মত রয়েছে, প্রায় 7-8টার মত রয়েছে। তো যা হোক, এটা স্পষ্ট যে মক্কার জীবনেই এই সালাত আপনার ফরজ হয়েছে। নবী করিম সাল্লামের চাচা আবু তালেব মারা যান, নবী করিম সাল্লামের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা যান। মারা যাওয়ার পরে নবী সাল্লাম চিন্তিত হন, অত্যন্ত টেনশন ভোগ করেন, আর ওই জন্য ওই বছরটাকে নাম রাখা হয়েছে আমুল হজন, টেনশনের বছর। আমুল হজন, টেনশনের বছর। নবী করিম সাল্লাম টেনশন করছিলেন এই জন্যই যে নবী করিম সাল্লামের একটি সন্তান ইব্রাহিম হয়েছিল, মারা যান। তখন কাফেররা মুশরিকরা হাসি ঠাট্টা করত। আমাদের বাংলাদেশে আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় যে বেওয়ারিস, অর্থাৎ আটকুড়া বলা হয়, যে সন্তানহীন ব্যক্তি যার ভবিষ্যৎ অন্ধকার, এ বলে তারা মজাক উড়াত। এখানে একটা উদাহরণ আমি দিয়ে থাকি মাঝে মাঝে, আপনারা অনেকে পছন্দ করবেন কিনা কিন্তু বুঝার জন্য খুব ভালো হবে। একজন বুড়ি মহিলা ছিল, বুড়া মহিলা, এই বুড়া মহিলার আপনার একটা গরু ছিল, গাই গরু ছিল, এই গাই গরুটা হঠাৎ করে মারা যায়। তো বুড়া মহিলা কাদাকাটি করে নাই যে মারা গেছে, আল্লাহর হুকুম মরে গেছে, কোনো সমস্যা নাই। এই গরুটাকে মাঠে নিয়ে যে ফেলে এসছে, মাঠে যে নিক্ষেপ করে আসে, একদিন পরেই দেখা যায় শুকুন, যেগুলোকে গিদনি কেউ কেউ বলেন, এই শুকুন, অগণিত শুকুন এসে খাচ্ছে ছড়িয়ে ছড়িয়ে, আর চি চি করে শব্দ করছে আর আনন্দ করছে, এক টুকরো আমার চার একজন আসছে আনন্দ করছে আর খাচ্ছে, বুড়ি দেখছে আর কাঁদছে। তো গ্রামবাসী বলছে যে বুড়িমা আপনি কাঁদছেন কেন, গরু যেদিন মারা গেল সেদিন কাঁদলেন না, আর শুকনে খাচ্ছে আপনি কাঁদছেন, কারণটা কি? বলছে দেখো গরু মারা গেছে আমার আফসোস নাই, কিন্তু এই শুকুনগুলো আমার মরা গরুটাকে নিয়ে যে আফসোস আনন্দ করছে, এই আনন্দ দেখে আমার সহ্য হচ্ছে না, এই জন্য কাঁদছি আমি। উদাহরণটা অবশ্যই সেট করা অত ভালো না, তারপর বুঝার জন্য বললাম আর কি, যে নবী করিম সাল্লামের তিনটি সন্তান এ দুনিয়া আসে আর বিদায় নিয়ে চলে যান। নবী করিম সাল্লামের এই জন্য আফসোস ছিলেন না, ছিল না, এই জন্য যে নবী করিম সাল্লাম জানেন এটি আল্লাহ পাক রব্বুল আলমীর পক্ষ থেকে হচ্ছে, আর এরই মধ্যে কল্যাণ রয়েছে। একটি সন্তান যদি জমিনে থাকতো তাহলে কাফের মুশরিকরা বলতো ওনার সন্তানে এই দিনটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনার মানুষের কাছে পেশ করেছেন, বিভিন্ন ধরনের অভিযোগ নিয়ে আসতো, যেমন আমাদের দেশে আসে। এভাবে অভিযোগ মুক্ত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন তার কোন সন্তান রাখে নাই, মনে করছি এমনই হতে পারে। আরো হিকমত রয়েছেন, সেটি আল্লাহ পাক রব্বুল আলমিন ভালো জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান মারা গেছেন, কোনো সমস্যা না, টেনশন নাই, কিন্তু টেনশন হচ্ছে কুফফারদের আপনার আনন্দের জন্য, কাফেরদের আনন্দের কারণে টেনশন ওনার বৃদ্ধি হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্তনা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল কিছু উপঢৌকন দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল বলছে ইন্না আতাইনাকাল কাউসার, হে মুহাম্মদ আপনাকে আমি কাউসার দান করলাম। কাউসার একটা হাউস, একটি পুকুর বা নদী, যার এক মাস হচ্ছে চারিদিকে দূরত্ব, এদিকে যাবেন এক মাস, এদিকে যাবেন এক মাস, এদিকে যাবেন এক মাস, এদিকে যাবেন মাস মাস এক মাস। আর সেই হাউজে কাউসারের পিয়ালা যেগুলোতে আপনাদের আমাদের পানি পান করাবেন, আল্লাহ যেন সকলকে সেই পানি পান করার তৌফিক দান করেন। সেই পিয়ালাগুলো হচ্ছে তারা, যতগুলো আসমানে রয়েছে এই তারকা পরিমাণ আতা আপনার পিয়ালা রয়েছে মানে সুবহানাল্লাহ। এই হাউজে কাউসার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করলেন, আর বললেন ফসাল্লি লিরব্বিকা, তোমার প্রভুর জন্য সালাত কায়েম করো, নামাজ পড়ো, অনহার এবং কুরবানি দাও। সুতরাং নবী করিম সাল্লামকে এই নামাজ দিয়েছেন উপহার, বিশাল বড় একটি ইবাদত দিয়েছেন। এই সালাতের দ্বারা হবে কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তুমি আসমানে এসে একবার আমার সঙ্গে কথা বলে যাবে, আর আমি সালাত আদায় করলাম, ২৪ ঘন্টা তুমি পাঁচবার আমার সঙ্গে কথা বলবে, সুবহানাল্লাহ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাত উপহার দিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যান এই জমিন থেকে সপ্তম আসমানের উপরে, বিশিষ্ট বিশেষ একটি সওয়ারির দ্বারা, প্লেন দ্বারা, যাহা পৃথিবী কেউ আজ পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই। একটা প্রাণী যে যতদূর তার দৃষ্টি যায় এতদূর তার একই লাফে চলে যায়, পৃথিবীর কোন বৈজ্ঞানিক আবিষ্কার করতে পেরেছে কি? আজ পর্যন্ত পারেনি। রকেট বলেন আর যাই বলেন, প্লেন বলেন, আজ পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই যে চোখ যেখানে সেখানেই যে লাফ মেরে আপনার সেখানে আঘাত করবে, এরকম কিছু আজ পর্যন্ত তৈরি করতে পারেনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মানিত একটি সওয়ারির মাধ্যমে এই জমিন থেকে নিয়ে যান আপনার আসমান, সাত আসমানের উপরে। কিভাবে গেল না গেল অনেক কথা আছে, দরকার না আমি এগুলো বলতে চাচ্ছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তাকে সাত আসমানের উপরে নিয়ে যান জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে, জিব্রাইল সাল্লাম বলছেন স্টপ, আমার এখান থেকে শেষ, আর আমি যেতে পারবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য একটা রাফ রাফ আসে, চাদরের মতো, বা বলেন ওটা ভিন্ন এক প্লেন, ওখানে উনি সওয়ার হন আর ওখান থেকে চলতে থাকেন এক নতুন অদ্ভুত এলাকায়, যে পৃথিবীর কোন মানুষ যায় নাই, আসমানের কোন ফেরেশতা পর্যন্ত সেখানে পা রাখে নাই। বলেন সুবহানাল্লাহ। কোথায় যাচ্ছেন নবী করিম সাল্লাম? আপনি একটু গবেষণা করে দেখেন, ভেবে দেখুন আপনি কোন নবীর উম্মত, আপনি একটু চিন্তা করুন তার সম্মান কত বেশি, তার পাওয়ার কত বেশি, কোথায় উনি যাচ্ছেন যেখানে ফেরেশতা পর্যন্ত কেউ যেতে পারে নাই, যেখানে আদম আলাইহিসসালাম পর্যন্ত সেখানে যাইতে পারে নাই, এমন একটি স্থানে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামকে নিয়ে যাচ্ছেন। নবী করিম সাল্লাম বলছেন একটি জিনিস আমি পেয়েছিলাম, সেখানে কলমের শব্দ শুনতে পাচ্ছিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী আসমান জমি সৃষ্টি করার পূর্বে সর্বপ্রথম সৃষ্টি করেছিলেন কলমকে, আর কলমকে বলছে উত্তম, বলছেন কি লেখব ইয়া আল্লাহ, তখন বলছেন কিয়ামত পর্যন্ত যা কিছু হবে মাকাদিরুল খালায়েক তুমি সব লিখে ফেলো, ওই কলম লিখতেছেন, অর্ডার সাপ্লাই দিচ্ছেন দিচ্ছে। সেই কলমের শব্দ নবী করিম সাল্লাম শুনেছেন। নবী করিম সাল্লামকে নিয়ে যাওয়া হয় আসমান, সাত আসমানের উপরে অন্য এক ভিন্ন জগতে, যে সম্পর্কে আমরা কেউ জানি না, নবী করিম সাল্লাম বিস্তারিত কিছুই বলেন নাই, কিন্তু জাল মুলবি সাহেবরা বিস্তারিত কিছু বলেছেন। জাল মুলবি সাহেবরা জনগণকে আকর্ষণ করার জন্য, জনগণকে বোকা বানানোর জন্য কিছু আবিষ্কার করেছেন, নবী করিম সাল্লামের মিথ্যা ভালোবাসা প্রকাশ করার জন্য, মানুষের চোখে ধুলা দেওয়ার জন্য তারা কিছু আবিষ্কার করে সেই জগৎ সম্পর্কে বলেছেন। একজন ব্যক্তি বলছেন আমি ওয়াজে শুনেছি এবং কেতাবে হাদিসটি আছে, বলছেন যে নবী করিম সাল্লাম একেবারে আরশে মহল্লায় চলে যান, আরশে মহল্লায় যাওয়ার পর ওনাকে এতই পাশে বসিয়ে দেন যেখানে আল্লাহ আছেন সেখানে কোথাকার আয়াত কোথায় লাগাইলেন, আপনারা যদি তাফসীর খুলে দেখেন আপনারা নিজেরাই ফয়সালা করতে পারবেন। এই জাল মুলবি সাহেব এখানে এই আবিষ্কার করলেন। এই মুলবি সাহেব কেন আবিষ্কার করলেন, এটি কি তার লাভ? আসলে মুলবি সাহেব এই আবিষ্কার করে নাই, মুলবি সাহেবের চক্ষু না থাকার কারণে হাদিসটা পড়ে উনি আলোচনা করছেন। এই হাদিসের আবিষ্কারক হচ্ছে শিয়া, এই হাদিস আবিষ্কার করেছে শিয়ারা। আর নবী করিম সাল্লামকে যে আল্লাহ তৈরি করতে হবে, বানাইতে হবে, এটা তাদের একটি হচ্ছে পরিকল্পনা। অনেকগুলো ফাঁদ পেতেছেন নবী করিম সাল্লামকে আল্লাহর সমমান করার জন্য, সমতুল্য করার জন্য, তার মধ্যে এটি একটা জাল তাদের, যে মুসলমানের ইমানকে লুণ্ঠন করার জন্য, ধ্বংস করার জন্য অনেকগুলো পরিকল্পিত ভাবে তারা আকিদা আমাদের মাঝে ছড়িয়ে দিয়েছে, তার মধ্যে এটা একটা। নবী করিম সাল্লাম এত ঊর্ধ্বে গেছেন যে আল্লাহর পাশে বসে গেছেন, চিন্তা করেছেন মুসা আলাইহিসসালাম একটা আঙ্গুল দেখার কারণে পাহাড় পর্যন্ত পুড়ে ছারখার হয়ে যায়, মুসা আলাইহিসসালাম উল্টে পড়ে যাচ্ছেন, বেহোশ হয়ে যাচ্ছেন, আর নবী করিম সাল্লাম ওখানে যে বসবেন কথা বলবেন এটা হতে পারে? বলছেন যে স্পেশাল পাওয়ার আপনি জানেন না, তাহলে আপনি নবী করিম সাল্লামকে মিথ্যা বলছেন। নবী করিম সাল্লাম ওখান থেকে আসার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি আপনার প্রভুকে আল্লাহকে রবকে দেখেছেন? বলছেন যে না, নূরুন আলা নূর, আমি খালি নূর আর নূরের পর্দা দেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের পর্দার মধ্যে আবৃত আছেন, এই পর্দা কত হাজার পর্দা রয়েছে, এর পরে আল্লাহ পাক রব্বুল স্থান আপনি এত সহজে পেয়ে গেলেন, মা বাংলাদেশের প্রধানমন্ত্রী বা বিশ্বের কোন মন্ত্রী, প্রধানমন্ত্রী বা কোন একজন মানুষ যে তাকে আপনি খোঁজে খোঁজে যেতে 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 যাচ্ছে চেয়ারে পর্যন্ত বসে যাবেন, সম্ভব না। এটি কি এই জন্যই তারা বলে ওহি যোথা আরস পার আহাদ মানকার উতার পায় জমিন পায় আহমদ বানকার, বলে না যে আল্লাহ আরশে ছিলেন আহাদ হয়ে, আল্লাহ হয়ে সে আহমদ হয়ে দুনিয়াতে এসেছেন, এসে যে পাঠ করে এই জন্য পাঠ করে, আরব আছে। এই জন্য আমি বলি যারা বলবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, এমন ইমামের পিছনে নামাজ পড়া যাবে না, অরিজিনাল মুশরিক আর না হয় অরিজিনাল কাফের। বুঝাইতে যদি যাই তাহলে অবশ্যই আপনি বুঝতে পারবেন, আর যদি না বুঝাই তাহলে আপনার একটু সমস্যা হবে, তবে অন্য সময় যদি কোনো সময় আল্লাহ সামিল হানু হন, তাহলে নূরের তৈরি না মাটির তৈরি আলোচনা করলে আপনি স্পষ্ট বলতে পারবেন, আপনি নিজে ফতোয়া দিবেন যে এরা অরিজিনাল কাফের আর না হলে একেবারে খাঁটি মুশরিক, কোন সন্দেহ নেই। যারা নূরের তৈরি বলবে, এমন ইমাম এমন আলেম যারা এই আকিদা পোষণ করে নবী সাল্লাল্লাহু আলাইহি নূরের তৈরি, এর পিছনে সালাত শুদ্ধ হবে না, পড়া যায় কোনো লাভ হবে না, জোর গলায় বলতে পারেন। কারণ তাদের কাছে শিয়াদের আবিষ্কৃত অনেক হাদিস রয়েছে, ওরা জানে না এগুলো শিয়াদের হাদিস। আমি আলোচনা করেছি কারবালার পথে 1, 2, 3 করে 60টি পর্ব রয়েছে, আশা করি ইন্টারনেটে আছে কিছুগুলো, আর কিছুগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো সেখানে আমি স্পষ্ট করেছি ইসলামের সামান্য ইতিহাস, কারবালার ময়দানে হোসাইনের সেই আপনার আপনার কোর্টে কিছু বিচার দিয়েছিলাম, সেই বিচারগুলো ওখানে কিছুটা ফায়সালা দিয়েছি আমি যে কারা এ কাজ করলো, কোথার থেকে ইতিহাস সংক্ষিপ্তভাবে সেখানে আলোচনা করা হয়েছে, আপনারা ওটা দেখলে পারে ইনশাল্লাহ স্পষ্ট হয়ে যাবে। শিয়া শব্দের পরে মুসলিম শব্দ লাগানো যাবে না, সাবধান থাকেন। বিবাহ শাদী দিবেন চলবে না, ইহুদি খ্রিস্টানদের মেয়েদের সাথে বিবাহ দেওয়া যায় কিন্তু শিয়াদের সাথে দেওয়া যাবে না, যেমন হিন্দু মহিলা মেয়েদের সঙ্গে বিয়ে দেওয়া যাবে না, এভাবে তাদের সাথেও দেওয়া যাবে না। কারণ পৃথিবীর সব থেকে অরিজিনাল মুশরিক হচ্ছে শিয়ারা, এই শিয়ারাই কবর পূজা শিখাইছে মুসলমানকে, এই শিয়ারাই জাল হাদিস তৈরি করে আমাদেরকে গুমরা করেছে, অগণিত কোটি কোটি হাদিস তৈরি করেছে যেগুলো বাংলাদেশে নাই, পৃথিবীতে নাই, তবে লাখ লাখ হাদিস এখন পাওয়া যাচ্ছে আছে। আল্লাহ পাক রব্বুল বুঝার তৌফিদান করুন। আল্লাহ পাক রব্বুল আলমিন না নবী করিম সাল্লাহ সাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলমিন নবী করিম সাল্লাহামকে কোথায় নিয়ে গেলেন, আসছে আজিমে নিয়ে গেলেন না কোথায় নিয়ে গেলেন, নূর আলা নূর অর্থাৎ বহু পর্দার। আমার মনে হচ্ছে না, যেহেতু আমি বহুদিন আগে দেখেছি, মনে হচ্ছে 70,000 পর্দা রয়েছে, এরকম কিছু কথা দেখেছিলাম না হাদিস না দেখলাম কোনো কিতাবে যে বলা হয়েছে, অর্থাৎ নূরের পর্দা রয়েছে, অগণিত পর্দা, এই পর্দার মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন রয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ পৃথিবীর কোন মানব আল্লাহ পাক রব মানব দানব ফেরেশতা কেউ আল্লাহ পাক রব্বুল আলামিনকে আজ পর্যন্ত দেখে নাই, কোরআন সুন্নাহ দ্বারা কোথাও প্রমাণ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, যারা বলবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবকে দেখেছেন প্রভুকে দেখেছেন, সে মিথ্যুক। এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি উপর মিথ্যা আরোপ করা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তার রবকে দেখে নাই, স্পষ্ট হলো আশা করি। আমি বুঝাতে চাচ্ছি সালাত এমন একটি ইবাদত যা আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন একটি জায়গায় নিয়ে গেছেন, এমন এত নিকটে নিয়ে গেছেন যে পৃথিবীর কোন ইবাদতকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করার জন্য আর কোনদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যান নাই, এই সালাত ফরজ করার জন্য সেখানে নিয়ে গেছেন, সেখানে ফরজ নামাজ আমাদের প্রতি ফরজ করেছেন। কত অক্ত নামাজ ফরজ করেছিলেন? 50 অক্ত নামাজ ফরজ করেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে আসেন 50 অক্ত নামাজ নিয়ে, যদি থেকে যেত কি হতো, বাংলাদেশের মুসলমান নামাজ পড়তেন? কেউ নামাজ পড়তেন না। মুসা বলছে যে আমি প্র্যাকটিক্যালি দেখে এসেছি, আমার উম্মত পারে নাই, আপনার উম্মত কেমনে পারবে, ওরা খেজুর খাওয়া উম্মত ছিল আর আপনার গুলো তো ভাত খাওয়া হবে, সুতরাং আপনি ফিরে যান কিছু কমাই নিয়ে আসেন। গেলেন 5 কমে গেল, আবার গেলেন 5 কমে গেল, কমতে 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 5 টিকলো। নবী সাল্লামকে বলছেন আবারও যান, এটাও সক্ষম হবে না, কারণ কেউ তো আবার পান্তা ভাত খায়, হানি ভাত খায়। সুতরাং নবী সাল্লাম বলছেন যে না, এতবার জেলে কি হয়, লজ্জা লাগছে, আমি আর যেতে পারবো না। ফিরে আসলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন 5 অক্ত নামাজ পড়লে 50 অক্ত নামাজের নেকি দিয়ে দেব। 5 অক্ত নামাজ পড়বেন আর 50 অক্ত নেকি পাবেন, পৃথিবীর কোন উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেননি এই ফ্যাসিলিটি। তারপরও আমরা এই সালাতকে পড়ি না, সালাতের গুরুত্ব আমাদের কাছে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি আসমানের উপরে গেলাম, আসমান ভ্রমণ করলাম, জান্নাত ভ্রমণ করে দেখলাম, জাহান্নাম আমার সম্মুখে হাজির করা হলো দেখলাম, আমি দেখলাম আসমানের এক বিলস জায়গা কোথাও এমন খালি নাই, এমন একটি বিলস কোন জায়গা নাই যেখানে ফেরেশতারা আল্লাহকে সিজদা অথবা রুকু অবস্থায় নেই, বলেন সুবহানাল্লাহ। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি শব্দ শুনতেছি তাদের তাসবিহাতের, তারা আল্লাহর জিকির করছেন, সালাত পড়তেছেন, আসমানের কোন জায়গা ফাঁকা নেই, বলেন সুবহানাল্লাহ। এই জন্যই তো বলেছি ইয়া আল্লাহ ওদেরকে সৃষ্টি করবেন, ওরা তো আপনার খুনাখুনি করবে, মারামারি করবে, ফেতনা ফাসাদ করবে, আমরা তো এবাদত করার জন্য এনাফ, সৃষ্টি করা প্রয়োজন নাই। তারপর আমাদের সৃষ্টি করেছেন, কারণ এই জমিনকে আল্লাহ মানব দিয়ে আবাদ করবেন এই জন্য সৃষ্টি করেছেন। আমার ভাইয়েরা, সালাতের কত গুরুত্ব আপনি একটু লক্ষ্য করে দেখুন। পৃথিবীতে যতগুলো ইবাদত রয়েছে, আসমানে আপনার কি করা হয় না, ফরজ করা হয় না, পৃথিবীতে যতগুলো ইবাদত রয়েছে, কোন ইবাদত আপনি যদি করেন তাহলে আপনাকে পঞ্চাশ ওয়াক্তের এরকম যে নেকি দেওয়া হবে, সেই নেকির কোনো জায়গাতে ঘোষণা দেওয়া হয়নি। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন। আমরা বলতে বলতে অনেক বলে ফেলেছি, আমি একটি ছোট্ট হাদিস পাঠ করেছিলাম, আপনি এতগুলা সওয়াবের অধিকারী হয়েছেন, আনন্দ পাচ্ছেন, খুশি হয়ে গেছেন যে এক পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো, পঞ্চাশ ওয়াক্ত নামাজের নেকি নিয়ে ইনশাআল্লাহ হাসান নাসরে যাব। আমিও আশাবাদী, আমরা সবাই আশাবাদী, আল্লাহ আমাদের সকলকেই এই নেকির অধিকারী তৈরি বানায়ো এবং এই নেকি যেন আমরা আসলেই পাই কিয়ামতের দিন। তবে এটি অর্জন করার জন্য ছোট্ট একটা হাদিসের উপরে আপনাকে আমল করতে হবে। যদি আপনি এটি আমল করতে একটি অক্ষর যদি ছেড়ে দেন, তাহলে আপনি পঞ্চাশ অক্ত কেন, পঞ্চাশটা পয়সাও পাবেন না। বলছেন কি, সল্লু কামা রাআইতুমুনি উসল্লি, কঠিন কথা, আপনি এটা আমল করতে পারবেন না। পঞ্চাশ অক্ত নেকি নিতে রাজি আপনি, এই নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনি এটা স্বীকার করতে রাজি, স্বীকার করবেন, অস্বীকার করবেন না, কিন্তু সল্লু কামা রাআইতুমুনি উসল্লি এই হাদিস, ছোট্ট একটা হাদিস আপনি আমল করতে পারবেন না, এটা আপনার জন্য খুবই কঠিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নামাজ পড়ো, সল্লু, নামাজ পড়ো, কামা রাআইতুমুনি, যেভাবে আমাকে তোমরা সালাত পড়তে দেখছ। তাহলে বোঝা গেল আপনার সালাতটা হুবাহু নবীর সালাতের সঙ্গে মিল থাকতে হবে। একটু উনিশ বিশ যদি হয়ে যায়, আপনি পঞ্চাশ অক্ত তো দূরের কথা, এক অক্তরও নেকি পাবেন না। আপনার জেনে এই সালাতের নেকি বিথা না যায়, এই জন্য আল্লাহ আরশে ওখানে সরাসরি আল্লাহ নবী সাল্লামের কাছে ফরজ করে দিলেন, জমিনে পাঠিয়ে দিলেন, যান জমিনে, জিবরাইল আলাইহিস সালামকে বলছেন, যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাতটা শিখিয়ে দিয়ে এসো, যাতে নেকির থেকে বঞ্চিত না হয়ে যায়। জিবরাইল সাল্লাম বলছেন, মুক্তাদি হয়ে দাঁড়ান, আপনি আপনাকে নামাজ শিখিয়ে দিই, আমি নামাজ শিখিয়ে দিয়েছেন যে সালাত এভাবে পড়তে হবে। নবী করিম সাল্লাম কার নামাজ পড়ছিলেন, কার মতো করে, কার শিক্ষা নিয়ে, আমি বলতে চাচ্ছি যে কিভাবে নামাজ পড়ছেন। নবী বলছেন যে আমার মতো করে তোমরা নামাজ পড়বেন, পড়বেন। আর নবী করিম সাল্লাম কার মতো করে নামাজ পড়েছেন, জিবরাইল আলাইহিস সালাম। আর জিবরাইল সাল্লাম কার মতো করে কিভাবে নামাজ শিখিয়ে দিয়েছেন, যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আদেশ করেছেন। এই জন্য তো আপনার কোরআনে বলছেন যে ওমা ইনতিকানিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহইউহা, নিজের পক্ষ থেকে কোনো কথা নবী সাল্লাম বলেনি, শুধু ওহি ছাড়া, ওহির মাধ্যমে যেটা এসেছে সেটাই বলেছেন নবী সাল্লাম। এই জন্য কবি বলেন, মোহাম্মদ হারজিন হারগিজ না গোপ্তা, তা না গোপ্তা কেরদেগার, না তা না গোপ্তা জিব্রাইল, জিব্রাইল হারগিজ না গোপ্তা, তা না গোপ্তা কেরদেগার। বলছেন মোহাম্মদ সাল্লাম কোন সময় কোন কথা নিজের পক্ষ থেকে বলতেন না, যতক্ষণ পর্যন্ত জিব্রাইল সাল্লাম না বলতেন, আর জিব্রাইল সাল্লাম কখনো বলতেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে আদেশ না করতেন। তাহলে সালাতটা স্বয়ং কে শিখিয়ে দিয়েছেন, আল্লাহ শিক্ষা দিয়েছেন। ডান হাতে জাকাত দিবেন না বাম হাতে দিবেন, এটি কি আল্লাহ স্বয়ং শিক্ষা দিয়েছেন, আল্লাহ শিখিয়ে দেননি। তাহলে নামাজ কত গুরুত্বপূর্ণ, কারণ কি জানেন, বিস্তারিত আলোচনা করলে বুঝবেন, কারণ হচ্ছে যে পৃথিবীর যত ইবাদত আছে, আপনার নিজের ঐতিহ্য, আপনার নিজের অস্তিত্বকে বিলীন করতে করা হয় না। আপনি জাকাত দিচ্ছেন, খুব ডাঁটে দিতেছেন, কোটিপতি মানুষ মশার নিয়ে দিতেছেন, অনেক সময় ফকির মিসকিনকে ধাক্কা দিয়ে বেরো করে দিচ্ছে, বড় বড় মুচালা থাকে, হুজুররা আসে লাইনে দাঁড়ায়, আপনারাও মজা পান, আর মুচার বড় বড় মুচালা থাকে গেটে। হ্যাঁ, একজন শাইখুল হাদিস মুহাদ্দিস আমাকে ধাক্কা দিয়ে বলে দেয়, আমার আগে যে মাদ্রাসায় দায়িত্বে ছিলাম প্রিন্সিপাল, ওখানে আমার এক শিক্ষক এখানে আদায় করতে আসতেন, বলছেন যে শাইখ ঘাড় ধরে বের করে দিলেন, এই বড় বড় মুচ। বুঝলেন, আপনারা এক একজন মানুষের আলেম ওলামাদের কিভাবে সম্মান দেন, এভাবে আলেম ওলামাকে জাকাত না দেওয়াই ভালো, জাকাত বন্ধ করে দেওয়া ভালো, আলেম ওলামাদেরকে ইজ্জতের সাথে জাকাত দেওয়াটা দরকার। হ্যাঁ, একজন বুড়ো মুচাড়ু, আমাদের এলাকায় একজন সুনামধন্য উনি বক্তা, আমার মাঝে শিক্ষক, তিরিশ বছর থেকে ঘাড় ধাক্কা একজন মুচাড়ুকে থেকে খেয়েছে। বুঝলেন, এখন কোথায় আমরা আছি, আমরা যাদের থেকে ইসলাম শিখবো তাদের যদি সম্মান করতে না পারি তাহলে কোথা থেকে ইসলাম পাবো। যা হোক, যে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ সালাত শিখিয়ে দিয়েছেন জিবরাইল আলাইহিস সালামকে, জিবরাইল আলাইহিস সালাম স্বয়ং এসে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিয়েছেন, যাতে করে সালাত আপনার বৃথা না যায়, এই পঞ্চাশ ওয়াক্তের নামাজের নেকি যেন আপনি পেয়ে যান। এই জন্য ছোট্ট একটা হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এখন আপনার সালাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সালাতের সঙ্গে মিল আছে কিনা আপনাকে একটু যাচাই করে দেখতে হবে। আপনি যাচাই করে দেখেন, আমি যদি বলি তাহলে আপনি রাগ করবেন, আমি যদি বলি এটা উনার কথা এটা আমার কথা না, আমি নিজে গবেষণা করে এক নয় দুই নয় চব্বিশটি বেদাত বের করেছি, সালাতের পুরো আগে বাইরে ভিতরে বাইরে ভিতরে বাইরে বাইরে ভিতরে চব্বিশটি বেদাত করেন একজন মুসল্লি, এবং এই চব্বিশটি বেদাত পৃথিবীর কোন মাঝহাবের কেতাবে নাই। আপনি আশ্চর্য হবেন এটা কেমন কথা হলো, মাঝহাবের কেতাবে নাই। যেমন নামায় তরসল্লি আর বারাকাতাইন মুতাওয়াজ্জিহিন কাবাতি শরীফাতে যা আপনারে নিয়াত করে থাকেন, পৃথিবীর মাঝহাবের কোন মাঝহাবের কেতাবে নাই। মানে কেমন কথা, কায়দা বগদাদিতে আছে, আমরা ছোট মানুষই জানি, এত লেখাপড়া না করে আপনারা বড় হুজুর হয়ে পারেন না, এই কথাই বলবেন। কায়দা বগদাদি কোন মাঝহাবের কেতাব না। আমার মতো আপনার মতো একজন মুলবি সাহেব এই মক্তব্যে পড়াইতে হবে, দু চারটা দোয়া টোয়া লাগিয়ে দিয়ে এটা বই বানিয়ে দিয়েছে, এটা মাঝহাবের বই না। প্রত্যেকটি মাঝহাবের কিছু স্পেশাল বই রয়েছে, এই বইয়ের উপর মাঝহাবের আপনার নির্ভর করে। মাঝহাবের যেগুলো মূল বই রয়েছে এই কেতাবগুলোর মাঝে কোথাও এই নিয়াত নাই, যে নিয়াত আমরা পাঠ করি, আর যে নিয়াতের জন্য মক্তবগুলোতে ওস্তাদেরা খুব পিটে পিটিয়ে আমাদের শিক্ষা দিয়েছিলেন, মুখস্থ করেছিলেন। বুঝলেন, কতটা পিটন দেওয়া হয়, আপনার সেই নরম চামড়ার ছেলেটাকেও আজ পর্যন্ত হুজুরা পিটাচ্ছে, আপনি খোঁজ নিয়ে দেখবেন। নামায় তো সাল্লি আর রাকাতাইন, এই যে আপনার তালিম, যেটা কোন মাঝহাবের কেতাবও নয়, হাদিসে তো দূরের কথা। চ্যালেঞ্জ, আজ থেকে পাঁচ বছর আগে সম্ভবত আমি চ্যালেঞ্জ করেছি, আজ পর্যন্ত কেউ জবাব দিতে পারেন নাই। ওয়েবসাইটে আমার নাম্বার রয়েছে, অগণিত ফোন আসতেছে, আজ পর্যন্ত কেউ পারে নাই যেটি মাঝহাবের কেতাবে আছে, তাই আমার পর্যন্ত ইনশাল্লাহ পারবেন না। এভাবে চব্বিশটি বেদাত যেটি মাঝহাবের কেতাবে পর্যন্ত নাই, হাদিস আর কোরআন তো দূরের কথা, কিন্তু যখন বলতে যায় তখন বলছে হুজুর এটা আপনার জন্য আমাদের জন্য না, সল্লু কামা রাআইতুমুনি, আপনি পালন করেন নাই, আপনার সালাতের পঞ্চাশ তো দূরের কথা, পঞ্চাশ পয়সাও নাকি পাবেন না, কারণ সালাতে মিল নেই আপনার। বলছি যে আপনি যে আমলটা করছেন এটা একেবারে দুর্বল হাদিস, পৃথিবীর সমস্ত ওলামায়ে কেরাম বলেছেন এটা দুর্বল হাদিস, এটা আমলযোগ্য না। বলছেন যে আপনিও বুঝলেন না, এটা আমাদের জন্য সহি আপনাদের জন্য দুর্বল। কাটাবের কত পথ দেখেন, ইমাম বুখারী রাহিমাল্লাহ বুখারী রেখেছেন একটি হাদিস লেখার সময় উজু করেছেন, দুই রাকাত নামাজ পড়েছেন, দুই রাকাত সালাত পড়ার পর বলছে আল্লাহ যদি এই হাদিসটি সত্যিকারী তোমার নবীর বাণী হয়ে থাকে তাহলে আমার কলম জেনে ঘুরে, আর যদি নবীর বাণী না হয় তাহলে কলম জেনে না ঘুরে। একজন মুহাদ্দিস হাদিস নেওয়ার জন্য তার কাছে কয়েক দিনের রাস্তা অতিক্রম করে গেছেন, মুহাদ্দিস সাহেব জুব্বাতে এভাবে ধরে বকরিকে নাই উঠকে ডাকতেছে আসো, ঘোড়াকে ডাকতেছে আসো, আমার কাছে খাদ্য আছে, আর যখন পাশে এসে খাপ করে ধরে নিয়েছে খাদ্য নাই। ইমাম বুখারী বলছেন একটা অবলা জানোয়ারকে তুমি ধোকা দিয়েছো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নিয়েও তুমি দুই নম্বরই করতে পারো, হাদিস নেননি। এই জন্য পৃথিবীর ওলামায়ে কেরাম বলছেন আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহি সহিহুল বুখারী, পৃথিবীর জমিনে আসমান আসমানের নিচে জমিনের ওপরে যতগুলো কেতাব রয়েছে আল্লাহর কোরআনের পরে মর্যাদা হচ্ছে বুখারী, সুম্মা মুসলিম, তারপরে মুসলিম, সুম্মা আবু দাউদ, তারপরে আবু দাউদ, সুম্মা তিরমিজি, তারপরে তিরমিজি, সুম্মা নাসাই, সুম্মা ইবনে মাজা। এখন আপনি বুখারী মানবেন না, মুসলিম মানবেন না, তাহলে বুখারী মুসলিমের মতো একটি কেতাব আপনি আবিষ্কার করে পৃথিবীবাসীকে উপহার দেন আর বলেন দেখেন বুখারীর থেকে শুদ্ধ কেতাব আমি আবিষ্কার করেছি, তাহলে আমরা সেটা মানব। কেন বুখারী মানতে পারেন না, কি হয়েছে আপনার? আপনি নবী করিম সাল্লামের হাদিস একেবারে পৃথিবী ওলামায়ে কেরাম বলছেন বিশুদ্ধ হাদিস, আপনি এটা কেন মানতে পারেন না? সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, কোথায় গেল আপনার, কোন ভূতে ধরেছে আপনাকে? আপনি চিকিৎসা করলে করতে পারবেন, কিন্তু আমাদের মতো কবিরাজ আপনার চিকিৎসা করতে পারবো না, আমরা এত ঝাড়ফুঁক দিচ্ছি কিন্তু তারপরে চেঞ্জিং হচ্ছে না আপনার। কিসের জন্য? আপনাকে যে ভূতে ধরেছে হ্যাঁ, আমার কথাটা মনে হয় খারাপ হয়ে যাচ্ছে, আমি গ্রাম্য ভাষায় বলছি, যে জিনে ভূতে ধরেছে আপনার, এই ভূত কিন্তু ঝাড়ার মতো আমার ক্যাপাসিটি নাই, এটা ঝুট। এই ভূত ঝাড়ানোর জন্য নবী করিম সাল্লাম একাই ছিলেন, এছাড়া আর কেউ পারে নাই। তারপরে উমার রদিয়া তারা অন্য কিছু পেরেছেন, এছাড়া তো আর কেউ নাই। কারণ এই ভূত ঝাড়াতে হলে আমি বলি, যখন মিম্বারে দাঁড়িয়ে ইমাম সাহেব যখন খুতবা দেন, হাতে একটা লাঠি নিয়ে খুতবা দেন, কেন বলছে? মুখে বলছি, যদি বাস্তবে এটা প্রমাণ না করতে পারো, প্র্যাকটিক্যাল যদি তোমরা না করো, হাতে লাঠি দিয়ে সোজা করে করাবো। এই জন্য ইমাম সাহেবের হাতে লাঠি থাকে, কিন্তু আমরা তো সেই ন্যাংড়া ইমাম, লাঠিটাই আছে, দৌড়াইতে পারবো না, মারতে পারবো না। যার কারণে সল্লু কামা রাআইতু তুমুরি, আপনার এই হাদিস আপনার আমল করতে পারছেন না। সামান্য কয়টা, মাত্র দুইটা বাক্য, এখানে সেন্টেন্স দুটা সেন্টেন্স রয়েছে, আপনি এই দুইটা সেন্টেন্সের উপর আমল করতে পারছেন না, এই জন্যে আপনাকে ভূতে ধরে রেখেছে। এই ভূত যতদিন না ঝাড়বেন, ততদিন পর্যন্ত সল্লু কামা রাআইতু তুমুরির উপর আসতে পারবেন না। আপনি বোখারি কেন, আপনি বোখারির থেকে আরো ভালো কিতাব যদি কেউ আবিষ্কার করে, সেটা আমল করতে পারবেন না, কারণ ভূত অত্যন্ত শক্তিশালী ভূত আছে আপনার কাছে। আপনি একটু চিন্তা করুন, আপনার সালাতের সাথে যদি মিল না থাকে নবীর সালাতের সাথে, তাহলে আপনার এই সালাত কার্যকর হবে না, ইনশাআল্লাহ কার্যকর হবে না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সল্লু কামা রাআইতু তুমুনি ইউসাল্লি, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখছো সেভাবেই তুমি নামাজ পড়ো। এখন আপনি মিলিয়ে নেবেন, আপনারা শিক্ষিত মানুষ, আপনাদের কাছে বুখারী তরজমা রয়েছে, আপনাদের কাছে মুসলিমের তরজমা রয়েছে, আপনাদের কাছে অগণিত সালাত সম্পর্কে কিতাব রয়েছে, আপনি পড়ুন আর জাস্টিফাই করুন, আর আপনার সালাতকে বুখারী আর মুসলিমের সঙ্গে হাদিস সঙ্গে মিলিয়ে নেন, ইনশাআল্লাহ কমপ্লিট এবং একবারে সফল নামাজি হবেন। আর যদি আপনি মিলিয়ে না নেন, যদি ওই ভূতের পিছা ধরে থেকে যান, ভূতকে যদি পুষতে থাকেন, পালতে থাকেন, তাহলে কশ্চিন কালো আপনার নামাজ শুদ্ধ হবে না, কশ্চিন কালো সালাতে রাসুল হবে না, কশ্চিন কালো সালাতে জিব্রিল হবে না, কশ্চিন কালো পঞ্চাশ ওয়াক্ত নামাজের নেকির অধিকারী হতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন। যদি আপনার সালাতে রাসুল যদি আপনি না পড়েন, আপনি খেলাফে সুন্নাত করেন, সুন্নাতের যদি আপনি খারাপ কাজ করেন, উল্টো কাজ করেন, বহির্ভূত কাজ করেন, তাহলে আপনার সবগুলোই বিতে যাবে, কোনটাই কাজে লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সালাত হচ্ছে একমাত্র ইবাদত, কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহর পর কোন ইবাদত এত গুরুত্বপূর্ণ নাই, যার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আসে পাশে নিয়ে যান, সাত আসমানের উপরে নিয়ে যেয়ে নামাজ ফরজ করেন। আর এই জন্য এই সালাতের জন্য অগণিত ফ্যাসিলিটি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। আমার তো সাত পৃষ্ঠার মধ্যে দুই পৃষ্ঠা বৈশিষ্ট্য ছিল, আর বাকি থাকলো পাঁচ পৃষ্ঠা, পাঁচ পৃষ্ঠার মধ্যে আপনার হাফ পৃষ্ঠা বললাম, তাও সবগুলো না, সময় আশা করি হবে না, সাড়ে সাতটা বেজে গেছে। সুতরাং সালাতে রাসুল পড়ার জন্য আমি সবকে আহ্বান জানাবো যে সালাতে রাসুল যেটা আপনার থেকে ছুটে না যায়, যদি সালাতে রাসুল ছুটে যায় তাহলে আপনার জীবনটা বেঁধে যাবে। আপনি এত কষ্ট করে নামাজ পড়ে সালাত পড়ে আপনার এই যে এই পরিশ্রম, এই পরিশ্রম যদি বৃথা যায় তাহলে আপনি কি করলেন জীবনে? হ্যাঁ, আমি জানি যে আমাদের আল্লাহ এক, আমি জানি আমাদের রসুল এক, আমি জানি আমাদের দিন হচ্ছে ইসলাম। এ তিনটি জিনিস হচ্ছে ইসলামের মূল নীতি, তিনটি সম্পর্কে আপনাকে সুধারণা অর্জন করতে হবে। আল্লাহ সম্পর্কে সুধারণা অর্জন করতে হবে আপনাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সুধারণা আপনাকে অর্জন করতে হবে, আর দিন সম্পর্কে সঠিক ধারণা অর্জন করতে হবে। আপনার সালাত যেন শুদ্ধ হয়ে যায়, আপনি যাকাত আদায় করছেন, যাকাত যেন ঠিকভাবে আদায় করতে পারেন সেই বিষয়ে জানতে হবে, ইত্যাদি ইত্যাদি। যতটুক না জানলেই না, এতটুক আপনাকে জেনে নিজের আমল পরিবর্তন করতে হবে। যদি আমল পরিবর্তন না করেন তাহলে আপনি নিজে পায়ে নিজে কুড়োল মারবেন, আফসোস নিজেই করবেন, আমাদের আপত্তি কিছু নাই। আমার ভাইয়ারা অনেক পিসাব করছে, বলে বাবারা কান্দো, বাবারা কান্দো, দুনিয়ার জীবনে কান্দো, বাবারে আমার হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করে নাও কিয়ামতের দিন, বাবারে আমি তোমাদের জন্য সুপারিশ করে আমি তোমাদেরকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে চলে যাব, বাবারে আমার হাতে হাত দিয়ে বায়াত যদি গ্রহণ না করো কবরে যাইয়া বাবা বাবা করে চিল্লাবে, সেদিন বাবা কাজে আসবে না। যা হোক, আমরাও পারি ইনশাল্লাহ। সুতরাং আপনারা কান্দাকাটির দিকে দেখে নিজকে ভোলাবেন না, আমরা কান্দাকাটি করতে পারি না। আমরা সত্য কথা বলি, আপনাকে একটাই কথা বলবো, শুধু কোরআন সন্ন্যার সঙ্গে মিলাবেন। কোরআন সন্ন্যার সঙ্গে যদি মিলে যায় আপনি অরিজিনাল মুসলিম, আর যদি কোরআন সঙ্গে না মিলেন তাহলে আপনি কাদিয়ানি, শিয়া ইত্যাদি ইত্যাদি যা কিছু বলতে পারেন, সমস্যা নেই। আমাদেরকে অনেকে বলে কাদিয়ানি আর শিয়া আর উল্টো চাপ, উল্টো চাপ কথা বলছেন। আল্লাহ ভালো জানেন, মজের গায়ের জোরে আমাদেরকে শিয়া কাদিয়ানি বানাতে চাই, অথচ তাদেরই কোরআন সন্ন্যার সঙ্গে মিল নাই, আমাদেরকে উল্টা চাপ দিয়ে এভাবে আমাদেরকে মানুষের কাছে ক্ষত বিক্ষত করে রেখেছে। আল্লাহ পাক রব্বুল আলমিন বুঝার তৌফিক দান করুন, আল্লাহ পাক রব্বুল আলমিন সহি সন্না মতে আমাদেরকে সালাত আদায় করার তৌফিক দান করুন, আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের যারা অসুস্থ হয়েছে সুস্থতা দান করুন, আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের মাঝে যারা ঋণগ্রস্ত হয়েছে ঋণমুক্ত করুন, আল্লাহ আমাদের মাঝে যারা বিপদে আছে তাদেরকে বিপদ মুক্ত করুন, আল্লাহ আমাদের মাঝে যারা আমরা বেঁচে রয়েছি আল্লাহ আমাদেরকে ইমানের সাথে তাওহীদের সাথে বসবাস করার জীবন তৌফিক দান করুন, ইমানের সাথে যাওয়ার তৌফিক দান করুন, আল্লাহ যারা চলে গেছেন তাদেরকে ইমানের সাথে তাদেরকে আপনি আল্লাহ তাদের গুনাহখাতা মাফ করে কবরের জীবনে সুখে রাখুন, ইল্লিনে রাখুন, তাদেরকে জান্নাতে ফেরেশতাদের আলা মাকান দান করুন। তাশাহুদে শুধু একবার আঙ্গুল ওঠানোই হাদিস কোন গ্রন্থে আছে? জি না, পৃথিবীতে একবার এইভাবে উঠাইবেন পৃথিবীতে এমন কোন হাদিস নাই। একটা ফেকার কেতাবে আছে, কেতাবটি ফার্স্ট টু লাস্ট মোটামুটি মুখস্থ করার মতো তিনি করেছিলেন। একটি ফেকার কেতাবে আছে যেটা ছাত্রদেরকে একেবারে আপনার মেট্রিক পাসের আগেই, আপনার এদিকে যদি জেনারেল লাইনে মিলাইতে যান মেট্রিক পাসের আগেই সেই ফেকার কেতাবটা পড়া হয়। আর ওই কেতাবে আছে যখন ইল্লাল্লাহ বলবেন তখনই এইভাবে আঙ্গুলটা চাড়া দিতে হবে না, আল্লাহকে দেখাইতে হবে। এটা হাদিস না, একটা কেতাবে আছে, হাদিসে আছে আঙ্গুলটা এভাবে থাকবে আর আপনি ইশারা করতে থাকবেন এভাবে, আর যতবার করবেন ততবার শয়তানের গায়ে যে আঘাত করবে। এটা লাঠি বলছেন, লোহার বেঁধ দিয়ে আঘাত করার থেকে এর আঘাত বেশি তেজ, কাজে আপনি শয়তানকে মারার থেকে বিরত থাকবেন না, না তো নিজে ফের সহযোগী হয়ে যাবেন। আমরা বেশিরভাগ লোকের কাছে শুনি আল্লাহ সর্বপ্রথম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রূহকে সৃষ্টি করেছেন, তা তারা বানিয়ে রাখে আকাশে, জিব্রাইল সাল্লাম জন্ম হয়ে ওই তারা দেখেছেন, এইটা কি ঠিক? জি না, ঠিক না। মন ভোলানো সালাত কি? মন ভোলানো সালাত হচ্ছে সুন্দর করে মাথায় টুপি, মাথায় পাগড়ি, গায়ে জুব্বা, মুখে দাড়ি রেখে বসে যে এইভাবে খুব ঠান্ডা ভাবে লম্বা লম্বা নামাজ পড়ছেন, আপনি মসজিদে বসে কোরআন পড়ছেন, কোটিপতি মানুষ, ঠিক আছে, অথবা আমার এখানে কোন উদ্দেশ্য আছে আপনাকে নামাজ দেখাইতে হবে, তখন এই শুরু করলাম আসমানি নামাজ, মানে বানাওয়াটি নামাজ, আসমানি নামাজ বলা ঠিক হবে না, নামাজ যাহোক বানাওয়াটি নামাজ, এটা হচ্ছে দেখানো নামাজ, মানুষ দেখানো নামাজ, এটা এই যে রিয়াকার, এই রিয়াকারের সমস্যা আছে। যা হোক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইমাম যখন আল্লাহু আকবার বলে সালাত শুরু করে তখন তোমরাও আল্লাহু আকবার বলো, ইমাম যখন কেরাত পড়ে তখন তোমরা চুপ থাকো, ইমাম যখন গাইরুল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন বলে তখন তোমরা আমিন বলো। প্রশ্ন, ইমাম যখন জোরে আল্লাহু আকবার সালাত শুরু করেন তখন আমরা জোরে আল্লাহু আকবার বলি না কিন্তু আমিন কেন জোরে বলি? দেখেন, আল্লাহু আকবার জোরে বলতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই, আমিন জোরে বলতে বলেছেন এবং এভাবে নামাজ পড়েছেন, হাত্তা ইয়াহতাজুল মসজিদ, মসজিদ গুম গুম করে বেজে উঠতো, সাহাবায়ে কেরাম বলছেন। সুতরাং ওখানে আদেশ আছে, এখানে নাই, যার কারণে করি না, স্পেশাল স্পেশাল হাদিস রয়েছে ওখানে, আর এখানে স্পেশাল জোরে বলতে হবে এটা নাই, ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। নামাজের শুরুর সময় ইমাম সাহেব বলেন, দাঁড়ায়ে কাতার সোজা, মোবাইল ফোন বন্ধ করেন, এতটুকু কি যথেষ্ট নাকি বলতে হবে কাঁধে কাঁধ পায়ে পা মিলায়ে কাতার সোজা করুন? জি, সুন্দর কথা বলেছেন, আপনারটাই ঠিক আছে, কিন্তু জায়গা বিশেষ পায়ে পা বলা যায় না, কারণ সল্লু কামা রায় তুমুন, এই হাদিসটা সবার জানা নাই, যার কারণে অনেক সময় বলা হয় যে আপনারা কাতার সোজা করে নেন। অনেক সময় বলা হয় যে কাঁধে কাঁধ মিলান, অনেক সময় বলা হয় পায়ে পায়েও মিলাইন, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, সল্লু কামা রাআইতু মুনি যখন সবাই জেনে নেবেন তখন সব জায়গায় এটাই চলবে। যেমন সৌদি আরবে বলছে হাউদু বাইনাল মানাকিবুল আকদাম ওয়া সুদুল খালাল, ওরা বলে থাকে কাঁধে কাঁধ মিলাও, পায়ে পা মিলাও। হ্যাঁ, শুধু সবু সুফু ফাকুম ফাইনা তাসবিহাত সুফু মিন ইকামাতিস সালাহ ইত্যাদি ইত্যাদি শব্দ আছে। কখনো কখনো সবগুলো যে বলতে হবে তা না, কখনো কখনো কাতা সোজা করেন এটা বললেও চলে। যেমন এই হাদিসটা বললাম আর কি, যে কাতা সোজা করতে বলা, কেননা কাতা সোজা করা হচ্ছে নামাজের পরিপূর্ণতা থেকে। সুতরাং কেউ যদি এটা বলে কোনো ইমাম, সব সমস্যা নেই। নামাজের নিয়াত করার সময় বাংলায় সংক্ষেপে নামাজের নিয়াত মুখে উচ্চারণ করা শরীয়ত বিরোধী হবে কি না? জি, বাংলায় মুখে উচ্চারণ করা, আরবিতে করা, ইংলিশে করা, হিন্দিতে করা, যে কোনো ভাষায় মুখে উচ্চারণ করে নির্দিষ্ট শব্দে নিয়াত করা, এটা বেদাত, এটা করা যাবে না। তবে আপনি মনে মনে সংকল্প করবেন যে আমি এখন এশার নামাজ শুরু করতে যাচ্ছি চার রাকাত ফরজ। আউয়াল ওয়াক্তে একা একা নামাজ পড়া, দেরিতে জামাতে জামাত পড়া, মনে হয় জামাত পড়া, জামাতে অপেক্ষা উত্তম মন্তব্য করুন। যাক, বুঝলাম না, তবে ভাব সব এটা হতে পারে যে কোন জায়গাতে নামাজ দেরি করে পড়া হয়, সালাত দেরি করে পড়া হয়, এখানে আমি একা একা বাসায় নামাজটা পড়ে দেবো। যেমন আসরের নামাজটা বহুত দেরি হয়ে যায় আমাদের দেশে, তো যা হোক এটা আপনি বাসায় পড়ে নেবেন আউয়াল টাইপে। আর যদি সমাজের ভয় থাকে তাহলে জামাতে যেয়ে পড়ে নেবেন, ওটা নফল হয়ে যাবে জামাতেরটা। কেন, আবু যার রদিয়াল্লাহু আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আবু যার এমন এক সময় আসবে উমারারা নেতারা নামাজকে দেরি করে পড়াবে। তখন আবু যার রদিয়াল্লাহু আনহু বলছেন যে কি করবো, তো ওই সময় যদি পেয়ে যাই আমরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি নামাজ পড়ে নিবে, পরে যদি ভয় থাকে জামাতে নামাজ পড়ে নিবে। সুতরাং সেইভাবে আমাদের বর্তমান সমাজটা এমনই হয়ে গেছে। তাখনুর নিচে কাপড় গেলে তার উজু থাকে না, আবু দাউদ মিশকাত 705, এ হাদিস কি সহি? তাখনুর নিচে গেলে উজু নষ্ট হয় না, তবে হাদিসটি সহি না জয়ীব এটা আপনাকে বলতে পারছি না। হ্যাঁ, তবে উজু নষ্ট হয় না এটা অকুমাত, তবে বোঝা যাচ্ছে যে উজু নষ্ট হয় না। হ্যাঁ, এখন আপনি হাদিসটা বুঝতে ভুল করছেন নাকি তা বলতে পারছি না। হাদিসটা আমি যখন নিজের চোখে দেখবো আরবি তখন বলতে পারবো যে এটা কি। তারপরে সনাদেত না কি জেনে কোন কাজা নেই সলাতের না কি জেনে লিখলেন, বোখারি এত নম্বর, মুসলিম এত নম্বর হাদিস, এটা কি বুঝতে পারলাম না? সলাতের কোনো কাজা নেই, যে সলাতের কাজা নেই কথাটা ঠিক না, সলাতের কাজা আছে, উমরি কাজা নেই। আপনি বালে হয়েছেন 15 বছর বয়সে, 5 বছর 20 বছরে যে তোবা করে নামাজ শুরু করলেন, এই 5 বছর যে গ্যাপ হয়ে গেছে এটা পূরণ করতে হবে কিনা? যে পূরণ করতে হবে না, আপনাকে তোবা করে নিতে হবে যে এর পরে আর কোনোদিন নামাজ ছাড়বো না, সালাত ছাড়বো না, ইনশাল্লাহ আল্লাহ এটা ক্ষমা করে দেবেন আল্লাহ পাক। জি, আর কাজা যেটা হচ্ছে যে আপনি নামাজ পড়েন সালাত পড়েন, হঠাৎ কোনো কাজে কর্মে ঘুমিয়ে গেছেন, বুঝতেই পারলেন না কখন আজান হয়েছে, উঠবেন যে উঠে সালাদটা পড়ে নেবেন, এই কাজা করতে হবে। কিন্তু যে আপনার 5 বছর 10 বছর পড়েন নাই, এখন তোবা করেছেন, বুঝতে পেরেছেন আজকের বক্তব্যের পর থেকে সালাদ ধরেছেন, আপনি এই 10 বছরের সালাদ পড়বেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এত কঠোর না যে আপনাকে বাকিটা পড়িয়ে নেবেন, ওটা মাফ, এরপর থেকে যেন আর না ছোটে, এটা রাখতে হবে। জি, আবার সালাতের কাজাও পড়তে পড়তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নিয়ে সালাত আদায় করতে বলেছেন কিছু লোক, আমি এই লেখাটা স্পষ্ট বুঝতে পারছি না। তো এমনি মৌখিক কেউ প্রশ্ন থাকলে করতে পারেন। জি, হাদিসের পৃষ্ঠা নাম্বার হাদিস নাম্বার মনে নাই, তবে চাইলে আপনাকে দিতে পারবো ইনশাল্লাহ, পরবর্তী আমি ইনশাল্লাহ দিয়ে দেবো আপনাদের কোন সময়।
কিন্তু উনি আজকে এই কথা বলছেন যে আউয়াল ওয়াক্তে নামাজ পড়া আমাদের দেশে যে আসর বা জোহর যে দেরিতে হয় তার চুক্ত।
জি অবশ্যই,
আমাদের যেমন তাগিদ আছে এই হাদিসে, তাহলে আমরা কোনটা ফলো করবো?
যে জামাত এই জন্য যে সমাজ রক্ষাতে আপনাকে জামাতে যাবেন, আর যেহেতু নামাজ আওয়ার টাইমে পড়তে হবে, এই জন্য আওয়ার টাইমে ফরজ নামাজটা আদায় করে নিতে হবে। আপনার জামাত কোথায় করবেন? যেখানে শরিয়া অর্থাৎ সুন্নাহ সহিহা অনুযায়ী জামাত অনুষ্ঠিত হবে সেখানে আপনাকে জামাত জরুরি। আর যেখানে আপনার মনে করেন যে কবর পূজারী ইমাম রয়েছে, যেখানে বেদাতি মসজিদ রয়েছে, ওখানে আপনাকে জামাতে নামাজ পড়তে হবে না। বরঞ্চ যদি কেউ এ ধারণা রাখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নূরের তৈরি, ওই ইমামের পিছনে নামাজই হবে না, সালাতই হবে না আপনার, ওখানে যাওয়ারই প্রশ্ন আসে না। দেখেন আমি বুঝিয়ে দিচ্ছি, আমি আপনার ছেলের বিবাহ অলিমা দাওয়াত দিচ্ছেন, কার্ডে লিখেছেন দুপুর ১২টার থেকে না ৩টা পর্যন্ত খানা খাওয়া টাইম, আমি ৩টাতে যাব না দুপুর ১২টাতে যাব? যদি ভালো খেতে চাই প্রথমে যাব, তো আপনার খাওয়ার ব্যাপারে প্রথমে যাবেন আর সালাতের ব্যাপারে পিছনে যাবেন, এটা কেমন হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি দেখিয়ে দিয়েছে আপনার এখান থেকে এনে সীমানা, এখান থেকে শুরু, কাজে আপনি শুরুতে থাকবেন না শেষে যাবেন। আর শুরুর ব্যাপারে অগণিত হাদিস এসেছে, যেমন হাদিসটার কথা বললাম, তারপরে আপনার কোরআনে স্পষ্ট বলছে যে সালাতের জন্য নির্দিষ্ট সময় রয়েছে, তারপরে আপনার অগণিত হাদিস যে তুমি সালাতকে কি করো আওয়াল টাইমে পড়ো। সুতরাং আওয়াল টাইমে যে হাদিসগুলো স্পষ্ট, আর একটা হাদিস আছে আম হাদিস যে খয়রুল উমুরি আওসাতুহা, যে যতগুলো জিনিস রয়েছে এর মধ্যে হলো মাঝামাঝিটা উত্তম, মানে আপনি ছেলের জন্য বউ নিতে যাবেন, ছেলে যদি আপনার এরকম উঁচা পেঁচা হয় তাহলে বউটা নিবেন আপনি মাঝামাঝি সাজেন, অর্থাৎ মানুষের মাঝে মাঝামাঝি মানুষগুলো দেখতে সুন্দর হয়। এখন এই মানুষের সাথে আপনি ধারণা করে বা কম্পারাইজ করে আপনি সালাতও সেখানে মাঝে নিয়ে যাবেন, এটা হতে পারে না, কারণ এটা আম হাদিস, জিনিসের মাঝে জিনিসের কথা বলা হয়েছে, এবাদতের কথা বলা হয়নি। তবে আপনি বলতে পারেন যে এবাদতও এখানে এসে যাচ্ছে, আমিও বলবো এবাদত এসে যাচ্ছে, কিন্তু সালাতের ক্ষেত্রে এটা না। সালাতের ক্ষেত্রে স্পষ্ট হাদিস আছে যে আউয়াল ওয়াক্তে নামাজ পড়তে হবে, স্পষ্ট খাস হাদিস আছে, যার কারণে যেখানে স্পষ্ট খাস হাদিস যে বিষয়ে বলা হবে সেটা আপনার ই হবে। যেমন আপনি বলেছেন ১২টাতে খাওয়া দাওয়া হবে, তবে আপনার স্পেশালিস্ট কিছু মেহমান আছে, ওরা কিন্তু রাতে এসে আপনার বাড়িতে আছে, ওদেরকে খেতে দিবেন না, ক্ষুধা লাগলে খেতে দিবেন, তো আপনার স্পেশাল কিছু থাকে, এখানেও স্পেশাল হাদিস আছে। যেমন আপনার বলা হয়েছে যে সূরা ফাতহা পড়তে হবে নামাজ হবে না, তো এখন যে রুকু পেয়েছে একজন, আপনি কি বলবেন যে রাকাত পেল না পেল না? আবু দাউদের সহিহ হাদিস যে সে রাকাত পেয়ে গেছে, এটা স্পেশাল হাদিস, এখানে আপনার সূরা ফাতহা পড়তে হবে না। একজন মানুষ এসেছে আপনার সূরা ফাতহা চলছে এই মুহূর্তে, এখন কি সে সানা পড়বে? যে না সানা পড়বে না, সূরা ফাতহায় অংশগ্রহণ করবে। এভাবে সূরা ফাতহা শেষ হয়ে গেছে, কেরাত চলছে, এখন সূরা ফাতহা পড়বে? যে না কেরাত সূরা ফাতহা পড়বে না, কেরাতে অংশগ্রহণ করবে, শুনবে এখন। ওটা সূরা ফাতহার জন্য স্পেশাল হাদিস রয়েছে যে পড়তে হবে, এই বিষয়গুলো এভাবে আর কি আসে ওলামায়ে কেরামদের। যে কোনো মোজার উপরে মশা করবেন, সৌদি আরবে আরবের মানুষেরা এভাবে করে আসছেন, আমরা করে আসছি, দেখছি আমরা এভাবে। আমাদের দেশে বলছে চামড়া মোজা লাগবে, যে হুজুরা বলবেন বলবেন যে চামড়া হুজুর বানিয়ে দেন, চামড়া মোজা আমাদের নাই। ওই যে খায়রুল উমুরি আওসাতুহা, জিনিসের মাঝে মধ্যম জিনিসটা ভালো, ওলামায়ে কেরাম বলছে তাহলে আমরা মাঝামাঝি নামাজটা পড়ি ভালো, এসার ব্যাপারে ফের ভালোটা করেন না, এসার ব্যাপারে এখানে মানে যেখানে আপনার লাভ সেটা করেন। ফজরের নামাজে আবার ভালোটা নাই, ফজরের নামাজে আওসাতে নাই, একেবারে লাস্টে আই এক মসজিদে ছিল, ইমাম সাহেব বলছে আরে সূর্য উঠে গেল, যে বলছি এখন ২৬ মিনিট আছে, মানে আলাম তারা দিয়ে নামাজ পড়াবেন উনি ২৬ মিনিটে হবে কেউ, এ মোতা আলী সাহেব আসেননি
আবার ইয়ার সময়
রমজানের মানে সুবিধাবাজি। আমি এই জন্য বললাম সল্লু কামা রাআইতু উসাল্লি, এর মধ্যে সব ওয়াজ আছে, আপনার সব প্রশ্নের উত্তর এখানে আছে, টাইমে মিলাইবেন, কাইফিয়াতে মানে ঢঙ্গে স্টাইলে মিলাইবেন, সব কিছুর মধ্যে সল্লু কামা রাআইতু উসাল্লি মধ্যে আছে, সব এগুলো উত্তর আছে এখানে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন সহি সুন্নাহ পর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। সুবহানাকাল্লাহুম ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।